বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা মুহাম্মাদুন إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين وما وسنجزي الشاكرين صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم. মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তার আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শুকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরে, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার, 5ই মার্চ, 21শে ফাল্গুন এবং 15ই এসফান। রেডিও তেহরানে নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় firsttoday.ir/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান এখন মোবাইলেও শোনা যায়। যাদের ইন্টারনেট ব্যবহারের সুযোগ রয়েছে এবং অ্যান্ড্রয়েড মোবাইল অথবা আইফোন ব্যবহার করেন তারা আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনতে পারেন। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে সরাসরি বিশ্ব সংবাদ। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। ইউক্রেন যুদ্ধের দ্বিতীয় বার্ষিকীতে প্রবেশ করেছে, চার কারণে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অব্যাহত রাখতে চায় আমেরিকা। এ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতে। এবং বাংলাদেশে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকার সতর্ক অবস্থানে, মাঠ প্রশাসনকে কঠোর মনিটরিং এর নির্দেশনা দেওয়া হয়েছে। এ সম্পর্কে ঢাকার প্রতিবেদন থাকবে দৃষ্টিপাতের দ্বিতীয় পর্যায়ে। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তো সবকিছুর আগে শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে জয়তুন গাছ লাগালেন ইরানের সর্বোচ্চ নেতা। গাজা যুদ্ধবন্ধে ওআইসিকে কঠিন পরীক্ষা দিতে হবে, জেদ্দা বৈঠকের আগে ইরানের মুখপাত্র নাসের কানিয়ানির প্রেস ব্রিফিং। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে তেলের দাম নির্ধারণ করার কথা জানালেন বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে 3 ভারতীয়, নিহত 1। শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরান যে সবসময় ফিলিস্তিনিদের পক্ষে কাজ করে এবং ফিলিস্তিনিদেরকে স্মরণে রাখে, তা আজ আবারও তুলে ধরেছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামিনেই। তিনি আজ 3টি গাছের চারা রোপণের পর বলেছেন, আজ যেসব গাছ লাগানো হয়েছে তার মধ্যে একটি হল জৈতুন গাছ। মজলুম ও প্রতিরোধী ফিলিস্তিনিদের প্রতি সংহতি ও সহমর্মিতা প্রকাশ করে এই গাছটি লাগানো হয়েছে। ফিলিস্তিনিদের প্রতি সালাম পৌঁছে দিতে এটি একটি প্রতীকী পদক্ষেপ। এর মাধ্যমে বলতে চাই, আমরা বৃক্ষরোপণের ক্ষেত্রেও ফিলিস্তিনিদের কথা মনে রাখি। আজ সকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই জাতীয় বৃক্ষরোপণ দিবস উপলক্ষে তিনটি গাছের চারা রোপণ করেন। তেহরানের সর্বোচ্চ নেতার দপ্তরের প্রাঙ্গণে এসব চারা রোপণ করা হয়। এর মধ্যে একটি জৈতুন গাছও রয়েছে। ফিলিস্তিনিদের শান্তি প্রচেষ্টা এবং প্রতিরোধের প্রতীক হচ্ছে জৈতুন গাছ। বৃক্ষরোপণের পর সর্বোচ্চ নেতা আরও বলেন, নির্বাচনে অংশগ্রহণের জন্য ইরানের জনগণকে ধন্যবাদ জানাই। এটা ছিল ইরানিদের জিহাদ, কারণ প্রায় এক বছর ধরে সারা বিশ্বে ইরানি জাতির শত্রুরা ইরানি জনগণকে ভোটদানে নিরুৎসাহিত করার চেষ্টা করেছে। জনগণ ভোট দেওয়ার মাধ্যমে নতুন এক বীরত্ব গাথা তৈরি করেছে। অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েলের চলমান ভয়াবহ গণহত্যা বন্ধ করার ক্ষেত্রে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছে বলে মন্তব্য করেছে ইরান। 57 সদস্য বিশিষ্ট এই সংস্থার জরুরি বৈঠককে সামনে রেখে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি গতকাল এই মন্তব্য করেন। আজ আরও পরে সৌদি আরবের জেদ্দা শহরে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক হওয়ার কথা রয়েছে। গত বছর 7 অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর এই নিয়ে জেদ্দায় এ ধরনের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইরানের মুখপাত্র তাঁর সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বলেন, আমেরিকার সীমাহীন সমর্থন নিয়ে ইসরায়েল যখন গাজায় ভয়াবহ যুদ্ধাপরাধ চালিয়ে যাচ্ছে, তখন ওআইসিকে এই পরীক্ষা দিতে হবে যে ফিলিস্তিনিদের সমর্থনে কতখানি ব্যবস্থা নেওয়ার সামর্থ্য তার রয়েছে। কানিয়ানি বলেন, গাজাবাসী ফিলিস্তিনিদের রক্ষা করতে, বিশেষ করে জরুরি ভিত্তিতে যুদ্ধ বন্ধ করতে মুসলিম নেতাদেরকে একটি কঠিন ও সর্বসম্মত সিদ্ধান্ত নিতে 2023 সালের 7 অক্টোবর থেকে এ পর্যন্ত গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা অভিযানে 30,534 ফিলিস্তিনি শহীদ এবং 71,920 জন আহত হয়েছেন। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী এবার আরব সাগরে সরাসরি একটি ইসরায়েলি কন্টেইনারবাহী জাহাজে হামলা চালানোর কথা ঘোষণা করেছে। গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ গণহত্যার প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সোমবার রাতে এই ঘোষণা দিয়ে বলেছেন, কয়েকটি উপযুক্ত নৌ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি কন্টেইনারবাহী জাহাজ MSC স্কাইতে হামলা চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্রগুলো জাহাজটিতে সরাসরি নিখুঁতভাবে আঘাত হেনেছে বলে জানান সারি। তিনি বলেন, ইসরায়েলি জাহাজে আঘাত হানার আগে ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে একটি মার্কিন রণতরী লক্ষ্য করে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মুখপাত্র বলেন, ওই দুই হামলা প্রমাণ করেছে যে ইয়েমেনের উপকূল দিয়ে যাতায়াতকারী রণতরী ও বাণিজ্যিক জাহাজে একসঙ্গে হামলা চালানোর সক্ষমতা ইয়েমেনের সশস্ত্র বাহিনীর রয়েছে। জেনারেল সারি এই ঘোষণা দেওয়ার আগে পশ্চিমের সূত্রগুলোর বরাত দিয়ে গণমাধ্যমে এই খবর প্রচারিত হয় যে এডেন সাগরে একটি নৌ দুর্ঘটনা ঘটেছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আলোচনায় হামাস কোন রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করবে না বলে মন্তব্য করেছেন এই সংগঠনের সিনিয়র নেতা ওসামা হামদান। তিনি বলেছেন, গাজা যুদ্ধে ওয়াশিংটন ও তেল আবিব যে পরাজয়ের সম্মুখীন হয়েছে, আলোচনার টেবিলে তাদেরকে অপকৌশল ও ফাঁকিবাজের মাধ্যমে সেই ক্ষতি পুষিয়ে উঠতে দেবে না হামাস। লেবাননে নিযুক্ত হামাসের প্রতিনিধি ও পলিটব্যুরোর সদস্য হামদান সোমবার বৈরুতে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন। গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও বন্দি বিনিময় চুক্তি করার লক্ষ্যে মিশরের রাজধানী কায়রোয় কাতার, মিশর ও আমেরিকার মধ্যস্থতাকারীদের সঙ্গে হামাস প্রতিনিধিদের যখন জটিল আলোচনা চলছে, তখন হামদান এই মন্তব্য করলেন। ওই আলোচনায় একটি সমঝোতায় পৌঁছার সামনে ইহুদিবাদী ইসরায়েল প্রতিবন্ধকতার পাহাড় দাঁড় করিয়েছে বলে খবর পাওয়া গেছে। স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করে গাজা থেকে সকল সেনা প্রত্যাহার, উত্তর গাজার অধিবাসীদেরকে তাদের ঘর বাড়িতে ফিরতে দেওয়া এবং উপত্যকার উপর থেকে অবরোধ প্রত্যাহার করা যে তিন মূল দাবি হামাস জানিয়ে আসছে, তা মেনে নিতে অস্বীকৃতি জানাচ্ছে তেল আবিব। ফিলিস্তিনি প্রতিরোধ ফ্রন্ট তার অবস্থানে অটল রয়েছে জানিয়ে ওসামা হামদান আমেরিকা ও ইসরায়েলকে সতর্ক করে দিয়ে বলেন, রাজনৈতিক অপকৌশল ও চাপের কাছে হামাস নতি স্বীকার করবে না। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে তেলের দাম নির্ধারণ করার কথা জানালেন বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। সরকার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতের চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিশ্ব বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে তেলের দাম নির্ধারণ করা হবে। মঙ্গলবার বিকেলে ওসমানি স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে তৃতীয় দিনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সেশন শেষে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, নতুন একটা ফর্মুলা করা হয়েছে, প্রধানমন্ত্রীর কাছ থেকে এ বিষয়ে এর মধ্যে অনুমোদন নেওয়া হয়েছে, যা চলতি সপ্তাহে গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি। তেলের দাম বাংলাদেশে কমলে সীমান্ত দিয়ে পাচারের একটা সংখ্যা থাকে, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি নজর রাখা হচ্ছে। বাংলাদেশের তেলের দাম ডিজেল প্রতি লিটার 109 টাকা, কলকাতাতে সেটা 133 টাকা। কাজেই আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে ইতোমধ্যেই। প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি নিরবচ্ছিন্ন রাখার বিষয়ে জেলা প্রশাসকদের বিরাট ভূমিকা ছিল, সে বিষয়ে আলোকপাত করা হয়েছে। সামনে যে সময়টা আসছে মার্চ সহ বিদ্যুৎ ও জ্বালানি নিরবচ্ছিন্ন রাখার ব্যাপারেও ইতোমধ্যে নানা পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। পরিবেশ নিয়েও কথা হয়েছে জেলা প্রশাসকদের সঙ্গে, সেচ সহ সবকিছুতে সৌর বিদ্যুতের আওতা কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে কথা বলেছেন জেলা প্রশাসকরা। এমনটা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে 3 ভারতীয়, নিহত হয়েছে একজন। এ নিয়ে ইসরায়েলে 2 ভারতীয় বংশোদ্ভূত ইসরায়েলি সেনা নিহত হল। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ইহুদিবাদী ইসরায়েলে ক্ষেপণাস্ত্রের হামলায় 3 ভারতীয় হতাহত হয়েছেন। এদের মধ্যে পাটনিবিন ম্যাক্সওয়েল নামে একজন নিহত হয়েছেন, তিনি ভারতের কেরালার কোল্লামের বাসিন্দা। এছাড়া আহত 2 ভারতীয় হলেন বুশ জোসেফ জর্জ এবং পল মেলভিন, তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরায়েল হামাস চলমান যুদ্ধের মধ্যে এই প্রথম কোনো ভারতীয় প্রাণ হারালেন। বলা হচ্ছে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র আক্রমণে ক্ষেতে কাজ করা একজন ভারতীয় মারা গেছে এবং অন্য 2 আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। গতকাল সোমবার স্থানীয় সময় সকাল 11টার দিকে গ্যালিলি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা হয়। সেটি একটি ক্ষেতের মধ্যে গিয়ে পড়লে সেখানে কর্মরত লোকেরা এর কবলে পড়ে। এদিকে ভারতীয় নাগরিকের হতাহতের ঘটনায় হিজবুল্লাহকে দায়ী করে ইহুদিবাদী ইসরায়েল একে সন্ত্রাসী ঘটনা বলে অভিহিত করেছে। প্রসঙ্গত, ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরায়েলের পাশবিক বারবার হামলায় এ পর্যন্ত 30,000-এর বেশি মানুষ শহীদ হয়েছেন। নিহতদের মধ্যে 16,000-এর বেশি শিশু রয়েছে। গৃহহীন হয়েছেন কমপক্ষে 14 লাখ সাধারণ মানুষ। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ইহুদিবাদী ইসরায়েলের উত্তরাঞ্চলের কয়েকটি সামরিক স্থাপনায় লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা কয়েক ডজন রকেট নিক্ষেপ করেছে এবং এতে ইসরায়েলের বেশ কয়েকটি অঞ্চল বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েল গত 7 অক্টোবর থেকে যে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ চালিয়ে আসছে তার প্রতিবাদে হিজবুল্লাহ দখলদার ইসরায়েলের ভেতরে হামলা চালাচ্ছে। লেবাননের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল মায়াদিন নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের ওয়েস্টার্ন গ্যালিলির গেসের হাজিব কিবুৎসে বেশ কয়েকটি রকেট দিয়ে হামলা চালিয়েছে। এছাড়া আল বাগদাদি আউটপোস্টের ভেতরে একটি সামরিক বাহরের উপর হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্রের সাহায্যে নিখুঁতভাবে হামলা চালিয়েছে এবং এতে বেশ কয়েকজন ইহুদিবাদী সেনা আহত হয়েছে। জাতিসংঘে নিযুক্ত ইহুদিবাদী ইসরায়েলের রাষ্ট্রদূতকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব। গাজা উপত্যকায় বন্দী ইসরায়েলি নারীদেরকে ধর্ষণের ভিত্তিহীন অভিযোগে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস আমলে না নেওয়ায় এই পদক্ষেপ নিয়েছে দখলদার সরকার। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎস গতকাল ঘোষণা করেছেন, ইসরায়েলি বন্দীদের উপর ধর্ষণের অভিযোগ নিয়ে জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূতের সাথে পরামর্শ করার জন্য রাষ্ট্রদূত গিলাদ এরদানকে শিগগিরই তিনি দেশে ডেকে পাঠাবেন। ইসরায়েলি নারীদের উপর ধর্ষণের অভিযোগ আমলে নিয়ে তা নিরাপত্তা পরিষদে তুলতে জাতিসংঘ মহাসচিব ব্যর্থ হয়েছেন বলে পররাষ্ট্রমন্ত্রী কাজ তীর্যক মন্তব্য করেছেন। এর পাশাপাশি হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা না করায় ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। গাজা যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েল দাবি করে আসছে গাজায় বন্দী নারীদের উপর হামাস যোদ্ধারা যৌন নির্যাতন চালিয়েছে এবং বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে সত্য বলে প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লেগেছে, কিন্তু জাতিসংঘে এ পর্যন্ত বিষয়টিকে আমলে নেয়নি। এতে ইসরায়েল জাতিসংঘের উপর আরও চাপ সৃষ্টির জন্য রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর ঔপনিবেশিক মানসিকতা ও সম্প্রসারণকামী নীতির তীব্র সমালোচনা করেছে সিরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে পাশ্চাত্যের রাজনৈতিক পরিস্থিতি বিপর্যয়কর এবং বর্তমানে তারা নৈতিকতা ও বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইউরোপীয় ইউনিয়নের সাম্প্রতিক বৈঠক থেকে সিরিয়া সরকারের সমালোচনা করে বক্তব্য দেওয়া হয়েছে। সন্ত্রাসী গোষ্ঠী আইএস বা দায়েশের প্রতি আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর নিরবচ্ছিন্ন সমর্থন ও সহযোগিতার কারণে সিরিয়ায় সহিংসতা ও সন্ত্রাস ছড়িয়ে পড়েছিল, কিন্তু ইউরোপীয় ইউনিয়ন সিরিয়ার সরকারকে দোষারোপ করেছে। সিরিয়া এ ধরনের ভিত্তিহীন কথাবার্তাকে সেদেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রকাশ্য হস্তক্ষেপ হিসেবে ঘোষণা করেছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফার্সির অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইউক্রেনের যুদ্ধ দ্বিতীয় বর্ষে প্রবেশ করেছে। এই যুদ্ধ জিইয়ে রাখার পেছনে আমেরিকার উদ্দেশ্য সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসাইন।
ইউক্রেন যুদ্ধ কয়েকদিনের মধ্যে শেষ হবে বলে মনে করা হয়েছিল, কিন্তু এখন এটি ব্যাপক ক্ষয়ক্ষতিবহুল একটি দীর্ঘমেয়াদী যুদ্ধে পরিণত হয়েছে। আন্তর্জাতিক অনেক বিশেষজ্ঞ ওয়াশিংটনকে ইউক্রেনে উত্তেজনা বৃদ্ধির মূল হোতা বলে মনে করেন, যার পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে যুদ্ধক্ষেত্রে অস্ত্র সরবরাহের মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ জিইয়ে রাখা। 2022 সালের 22 ফেব্রুয়ারি ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন কর্মকর্তারা যখনই শান্তি আলোচনার বিষয়টি উত্থাপিত হয়েছে তখনই তারা একথা বলেছেন যে এই যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে এবং বিশ্বকে এমন একটি যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত রাখা উচিত যা বছরের পর বছর স্থায়ী হতে পারে। ইউক্রেন ইস্যুতে আমেরিকার প্রথম স্বার্থ বা লক্ষ্য হচ্ছে যুদ্ধ জিইয়ে রেখে রাশিয়াকে দুর্বল করা। হোয়াইট হাউস মনে করে এই যুদ্ধ অব্যাহত থাকার অর্থ হবে ইউক্রেনের পক্ষ থেকে আসা সামরিক হুমকির উৎস মোকাবেলা করতে গিয়ে রাশিয়াকে তার গুরুত্বপূর্ণ সব সম্পদ ব্যয় করতে হবে। সেই সাথে যুদ্ধ পরবর্তী সময়ে ইউরোপীয় নিরাপত্তা কাঠামোতে সমান মর্যাদা অর্জনে তার রাজনৈতিক লক্ষ্যগুলো অর্জনে বেগ পেতে হবে, অর্থাৎ রাজনৈতিকভাবে রাশিয়াকে কোণঠাসা করা। আমেরিকার দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যুক্তরাষ্ট্র জ্বালানি খাতে রাশিয়া ও ইউরোপের মধ্যকার সহযোগিতা ছিন্ন করতে আগ্রহী। শীতল যুদ্ধের পর থেকে দশকের পর দশক ধরে আমেরিকা রাশিয়ার ব্যাপারে এই টার্গেট বাস্তবায়নের চেষ্টা করে আসছে। প্রকৃতপক্ষে আমেরিকার চূড়ান্ত লক্ষ্য হচ্ছে ইউরোপে জ্বালানি সরবরাহে রাশিয়ার বিকল্প উৎস দাঁড় করানো। ইউক্রেন যুদ্ধ জিইয়ে রেখে আমেরিকার তৃতীয় লক্ষ্য হল ইউরোপের সামরিক শিল্প সক্রিয় করা এবং পুনরায় সামরিকীকরণে উৎসাহিত করা। মার্কিন যুক্তরাষ্ট্র এটা জানে যে শুধুমাত্র মার্কিন বাহিনী দ্বারা সামরিক কার্যক্রম পরিচালিত হলে বিশ্বে দীর্ঘমেয়াদী সামরিক সংঘাত বা প্রতিযোগিতায় টিকে থাকা অসম্ভব। ইউক্রেনের যুদ্ধ দীর্ঘায়িত করার ক্ষেত্রে ওয়াশিংটনের চতুর্থ লক্ষ্য হল রাশিয়া, চীন ও ইরান সহ আমেরিকার বিরোধীদের মোকাবেলা করার জন্য তার ইউরোপীয় মিত্রদেরকে সংঘবদ্ধ করা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ধারণা করা হচ্ছে ইউক্রেনকে দিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দিয়ে আমেরিকা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং তারা এমন এক নতুন বিশ্ব ব্যবস্থার মুখোমুখি হতে পারে যেখানে আমেরিকার মোড়লিপনার আর কোনো সুযোগ থাকবে না।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে নিত্যপণ্যের বাজারে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে সরকার। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো প্রতিবেদন।
ইহুদিবাদী ইসরায়েলে ক্ষেপণাস্ত্রের হামলায় তিন ভারতীয় হতাহত হয়েছেন। এদের মধ্যে পাটনি বিন ম্যাক্সওয়েল নামে
রমজানে পণ্য সরবরাহ ও মূল্য ঠিক রাখতে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি বাজারে পণ্যের দাম নিয়ে যারা কারসাজি করে তাদের কঠোর নজর দিতে রাখারও পরামর্শ দিয়েছেন তিনি। চলতি বছরের শুরুতে নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথম দিককার বিভিন্ন মন্ত্রিসভা বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন। ওই সব বৈঠকে মুদ্রাস্ফীতি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সর্বাত্মক প্রচেষ্টা নেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে আসন্ন রোজার মাসে দ্রব্যমূল্য ও রোজা সংশ্লিষ্ট পণ্যের সরবরাহ পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে সে বিষয়েও বারবার তিনি নির্দেশনা দিয়েছেন এবং তাগিদও দিয়েছেন। প্রধানমন্ত্রী তখন বলেছেন কার সাথে যারা করে তাদের দিকে দৃষ্টি বাড়াতে হবে। তিনি বলেছেন খাদ্যপণ্য আমদানি করে সীমিত কয়েকটি গ্রুপ, তারাও এখানে সবসময় একটা খেলা খেলতে চায়, সেক্ষেত্রে প্রশাসনকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। একই সঙ্গে রমজান মাসে যে পণ্যগুলো বেশি লাগে সেগুলোর মূল্য যেন ঠিক থাকে এবং বাজারে যেন সরবরাহ নিশ্চিত থাকে সে বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা। এমন বাস্তবতায় চলমান জেলা প্রশাসক সম্মেলনেও নানা নির্দেশনা তুলে ধরছেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। মঙ্গলবার ওসমানি স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের কার্য অধিবেশন শেষে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন কেউ পণ্যের মজুত করে বাজার অস্থিতিশীল করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নেওয়া হবে।
প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন এবং আমি এখন আপনাদের মাধ্যমে সকলকে বলছি যে এরকম কাজ করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নেওয়া হবে।
আর পণ্যমূল্য সহনীয় রাখতে ডিসিদের নিয়মিত বাজার মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য জেলা প্রশাসকদের আমরা রিকোয়েস্ট করেছি তারা যেন প্রতি মাসেই এবং প্রতি সপ্তাহেই প্রয়োজন হলে দ্রব্যমূল্য বিশেষ করে রোজা রাখ দিয়ে যেন তারা একটা সহনীয় পর্যায়ে থাকে সেই ব্যবস্থা করার জন্য তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন। এরই সঙ্গে শেষ হল সংবাদ ফার্সির অনুষ্ঠান দৃষ্টিপাত। শ্রোতা বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টে 25 মিটার ব্যান্ডার বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। এবারে জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে জৈতুন গাছ লাগালেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই। গাজা যুদ্ধ বন্ধে ওয়াইসিকে কঠিন পরীক্ষা দিতে হবে জেদ্দা বৈঠকের আগে ইরানের মুখপাত্র নাসের কানিয়ানির প্রেস ব্রিফিং। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে তেলের দাম নির্ধারণ করার কথা জানালেন বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। এবং ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে তিন ভারতীয়, নিহত এক। তো শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।